বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শ্রোতাবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, গোটা বিশ্বেই শিশু অধিকার ইস্যুতে সচেতনতা বেড়েছে, তবে এ পর্যায়ে আসতে দীর্ঘ সময় লেগেছে। ইতিহাস ঘাঁটলেই এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অফ দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে 6 পর্বে ভাগ করেছেন। গত আসরে আমরা 3 পর্ব নিয়ে আলোচনা করেছি। এই 3 পর্ব হচ্ছে শিশু হত্যা পর্ব, শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব এবং শিশু সংক্রান্ত নেতিবাচক ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পর্ব। আজকের আসরে আমরা শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের অন্য 4 পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের 6 পর্বের 4th পর্বটি হচ্ছে সহনশীলতার পর্ব। 17 ও 18 শতক এ পর্বের অন্তর্ভুক্ত। এ পর্বে এসে শিশুদের সঙ্গে কঠোর আচরণ বন্ধ হতে থাকে। বাবা মা এটা বিশ্বাস করতে শুরু করে যে শিশুরা জন্মগতভাবে শয়তানি বৈশিষ্ট্যের অধিকারী নয়, বড়রা চাইলেই কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করতে পারে। নির্যাতন ও অপমানের পরিবর্তে ভালো আচরণের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিন্তাগত ক্ষেত্রে এই বাবা মার মধ্যে এই পরিবর্তন শিশুর মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। ইতিহাসের এই পর্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবার ও সমাজে শিশু সম্পর্কে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। তবে এর অর্থ এই নয় যে এই পর্বে সব মানুষ পুরনো ধারণা থেকে সরে এসেছিল এবং সহিংসতা বন্ধ করে দিয়েছিল, কারণ বাস্তবতা হচ্ছে বর্তমান আধুনিক যুগে শিশুর উপর নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। ইতিহাসের এ পর্বটি হচ্ছে শিশুদের ওপর নির্যাতন বন্ধের সূচনা পর্ব।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের পঞ্চম পর্বটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিশু অধিকার ইস্যুর সংযোজন। ১৯ শতক থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সময়কালটি এই পর্বের অন্তর্ভুক্ত। এই পর্বে এসে অনেকেই জোরালোভাবে বিশ্বাস করা শুরু করেন যে নির্যাতন না করে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে শিশুদেরকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। ওয়াটসন ও ফ্রয়েড সহ বিশ্বের অনেক মনোবিজ্ঞানী শিশু লালন পালনের ক্ষেত্রে নির্যাতনের পরিবর্তে শিক্ষা প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন। ১৯ ও ২০ শতকের নানা পরিবর্তনের সঙ্গে মানবাধিকার ও শিশু অধিকার ইস্যুতেও সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন সাধিত হয় এই পর্বে। এই পর্যায়ে এসে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সহ বিভিন্ন সনদ পাশ হয়। এসব সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শিশুদেরকে মায়া মমতা দিয়ে শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে মানুষ করতে হবে, যাতে ব্যক্তি ও সামাজিক জীবনে সফল হতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের আইনেও শিশু অধিকার গুরুত্ব পেতে শুরু করে।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের ষষ্ঠ পর্ব বা পর্যায়টি হচ্ছে সহমর্মিতা ও সহযোগিতার পর্ব। এই পর্বটি শুরু হয়েছে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে। ইতিহাসের এই পর্বটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিশুর প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শিশু অধিকারের প্রতি স্বীকৃতি। বাবা মা ও অভিভাবকরা শিশুর চাহিদা ও সক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হয়। শিশুর কাছ থেকে তারা আর এমন কিছু প্রত্যাশা করে না যা তাদের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। তবে গোটা বিশ্বেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। এখনও অনেক সমাজ ও দেশ শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়টি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে এখনো অনেক পথ বাকি রয়েছে। বার্থ রাইটস বা জন্মাধিকার বইয়ের লেখক ও বিখ্যাত মনোবিজ্ঞানী রিচার্ড ফার্সন শিশু অধিকার বাস্তবায়ন ইস্যুতে অনেক কাজ করেছেন। ২০১৭ সালে মৃত্যুর আগে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়ে তিনি এক ধরনের হতাশা ব্যক্ত করে গেছেন তার মতে। শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়ন থেকে বিশ্ব এখনও অনেক দূরে রয়েছে। আসলে শিশুদের সঙ্গে সদাচরণ ও তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা একদিনে সম্ভব হয়নি। পর্যায়ক্রমে এই অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখনও তা পরিপূর্ণতা লাভের পর্যায়ে রয়েছে। ইতিহাসের এ পর্যায়ে এসে আন্তর্জাতিক সমাজ বাস্তবিক অর্থেই শিশু অধিকার বাস্তবায়নে অনেক বেশি সোচ্চার হয়েছে।
এরই মধ্যে শিশু অধিকার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে বহু আন্তর্জাতিক সনদ পাশ করা হয়েছে। আন্তর্জাতিক সনদগুলো দুই ধরনের। এর একটি হল সাধারণ সনদ, যেখানে সাধারণ মানবাধিকারের কথা বলার পাশাপাশি শিশু অধিকারের প্রসঙ্গও টানা হয়েছে। দ্বিতীয়টি হল বিশেষ সনদ, যেখানে বিশেষভাবে কেবল শিশুদের অধিকারের কথা বলা হয়েছে। সাধারণ সনদগুলোর মধ্যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয়। এই ঘোষণাপত্রের বিভিন্ন ধারায় সার্বজনীন মানবাধিকারের পাশাপাশি শিশু অধিকারের কথাও বলা হয়েছে। এই ঘোষণাপত্রের প্রথম ধারায় বলা হয়েছে, সব মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তবে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৫তম ধারার দ্বিতীয় অংশে বিশেষভাবে শিশু অধিকার নিয়ে বক্তব্য এসেছে। সেখানে বলা হয়েছে, মাতৃত্ব এবং শৈশব অবস্থায় প্রতিটি নারী ও শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে। বিয়ে বন্ধন বহির্ভূত কিংবা বিবাহ বন্ধন জাত সব শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে।
সাধারণত সনদ হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর নাম উল্লেখ করা যায়। এ দুটি সনদে অন্যান্য বিষয়ের পাশাপাশি শিশু অধিকার ইস্যুতে বক্তব্য এসেছে। যেমন বলা হয়েছে, 18 বছরের কম বয়সীকে ফাঁসি দেওয়া যাবে না, অভিযুক্ত হলেও শিশুকে বড়দের কাছ থেকে আলাদা করা যাবে না, শিশুর বিচারের ক্ষেত্রে বিশেষ আদালতের ব্যবস্থা করার পাশাপাশি এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বলা হয়েছে এই দুই সনদে। এর বাইরেও আরও অনেক আন্তর্জাতিক সনদ ও ঘোষণার সার্বিক মানবাধিকারের বিষয়াদির পাশাপাশি শিশু অধিকারের বিষয়টিও রয়েছে। তবে শুধু শিশু অধিকার নিয়েও অনেক আন্তর্জাতিক সনদ রয়েছে, আর এ ধরনের সনদকেই বিশেষ সনদ বলা হয়। আজ সময় স্বল্পতার কারণে এ আসরে শিশু অধিকার বিষয়ক বিশেষ সনদ নিয়ে আলোচনা করা সম্ভব হল না। আগামী আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সোনালি সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সোনালি সময় শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়ন বিষয়েও একজন অতি উচ্চমানের গবেষক ও বিশেষজ্ঞ। তিনি যুব সমাজের মন মানসিকতা, তাদের নানা বৈশিষ্ট্য ও চাহিদা সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যুব সমাজের কাছে তুলে ধরেছিলেন পরিপূর্ণতা অর্জনের উপায় সম্পর্কিত জরুরি নানা দিক নির্দেশনা। যুব সমাজ পরিবর্তনকে বা বিপ্লবকে পছন্দ করে, এটা তিনি খুব ভালো করেই জানতেন। তিনি তাদের প্রতিভার গুরুত্বও বুঝতেন। আধ্যাত্মিকতা ও নৈতিক গুণগুলোর প্রতি তাদের ঝোঁক প্রবণতা সম্পর্কেও তিনি ছিলেন সচেতন। উপযুক্ত পরিবেশ পেলে যুব সমাজ যে মুক্তির রাজপথের ও আধ্যাত্মিক বিকাশের অগ্রবাহিনী হতে সক্ষম এবং নানা অসাধ্য সাধনে সক্ষম, তা ইমাম খোমেনি মনে প্রাণে বিশ্বাস করতেন। ইমামের এই বিশ্বাস জীবন্ত হয়ে দেখা দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের বিজয় সহ নানা সাফল্যে। তাই ইমাম খোমেনি যুবকদের ভালোবাসতেন। তিনি তাদেরকে বড় ধরনের খোদাই সম্পদ, সুরভিত ফুল এবং মুসলিম বিশ্বের বিকাশমান কিশলয় বলে মনে করতেন। আর এ কারণে বিশ্বের বহু অঞ্চলের এক বিশাল যুব সমাজেরও চোখের মনে ছিলেন মরহুম ইমাম খোমেনি।
ইরানের যুব সমাজের লাখ লাখ সদস্য ইমাম খোমেনির আহ্বানে সাড়া দিয়ে যোগ দিয়েছিল ইসলামী বিপ্লবের সংগ্রামে ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে, এবং তাদের অনেকেই এই মহান লক্ষ্যে শাহাদাত বরণ করেছিল। আর এ সবই ছিল সাধারণ ও গতানুগতিক ধারার চিন্তাধারায় অভ্যস্ত ব্যক্তিদের কাছে অভাবনীয় বিষয়। ইমাম খোমেনির দৃষ্টিতে যুব সমাজ হল জাতির আগামী দিনের সম্পদ, সম্মান, শক্তি ও নেতৃত্বের পতাকাবাহী। জাতির সার্বিক কল্যাণের জন্য দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্যতা অর্জনের প্রস্তুতি যুব সমাজের থাকা উচিত বলে তিনি জোর দিতেন। মুসলিম সমাজের উন্নতির জন্য যুব সমাজের মধ্যে যে ইসলামী শিক্ষার আলোকে প্রশিক্ষণ ও আত্মিক পরিশুদ্ধি জরুরি, সেদিকেও বিশেষভাবে জোর দিতেন এই মহান ইমাম। ইমাম এই শিক্ষা পেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের অমর দিক নির্দেশনা থেকে। যেমন ইমাম জাফর আস সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, যুব সমাজকে গুরুত্ব দাও, কারণ তারা অন্যদের চেয়ে দ্রুত ভালো কাজগুলোর দিকে আকৃষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বিশ্বাস করতেন যুব সমাজ সহজেই নিজেকে পরিশুদ্ধ করতে সক্ষম, আর বৃদ্ধ বয়সে আত্মিক পরিশুদ্ধি বেশ কঠিন। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, তোমরা যুব বয়সীরা বৃদ্ধদের তুলনায় পবিত্রতা বা আসমানি পরিবেশের বেশি কাছাকাছি, তোমাদের মধ্যে অনাচারের শেকড় তুলনামূলকভাবে কম। বৃদ্ধের তুলনায় যুবক অনেক দ্রুত ও সহজেই পরিশুদ্ধ হতে পারে, তাই পরিশুদ্ধ হওয়ার জন্য বার্ধক্যের অপেক্ষায় বসে থেকো না, এখনই পরিশুদ্ধির কাজ শুরু করো। পাপ করে ফেলে দ্রুত অনুতপ্ত হয়ে তওবা করা উচিত, মুমিন ব্যক্তির জন্য এটাই জরুরি করণীয় কাজ। কিন্তু শয়তান অনেকেই এই কুমন্ত্রণা দেয় যে আরও তওবা করার জন্য তো অনেক সময় বাকি আছে, কিন্তু মহান আল্লাহ যুব বয়সের তওবাই বেশি কবুল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, যুব বয়সের তওবার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই মহান আল্লাহর কাছে। ইমাম খোমেনি এ প্রসঙ্গে বলেছেন, যৌবন হচ্ছে তওবার বসন্তকাল, এ সময় পাপের বোঝা থাকে হালকা, অন্তরের কালিমাও থাকে কম, ফলে তওবার পরিবেশ বেশ সহজ হয়ে থাকে এ সময়। এছাড়া কেউ যে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে তা তো সুনিশ্চিতভাবে বলা যায় না।
যুব সমাজ প্রশিক্ষণ ও শরীর চর্চার মাধ্যমে দেশের প্রতিরক্ষার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। তারা যদি সুমহান চরিত্র ও আচরণের অধিকারী হয়, তাহলে তারা বিদেশেও অন্যদের কাছে আদর্শ হিসেবে গুরুত্ব পায়। ইরানের যুব সমাজ সম্পর্কে এমনই আশাবাদী ছিলেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। এই যুব সমাজের বীরত্ব ও সুন্দর আচরণ ইরানের ইসলামী বিপ্লবকে বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় করে তুলবে বলে মনে করতেন তিনি। বর্তমান যুগে চিন্তাগত বিচ্যুতির জন্য কাজ করছে সাম্রাজ্যবাদী, উপনিবেশবাদী বহু গোষ্ঠী ও তাদের নিয়ন্ত্রিত নানা ধরনের প্রচার মাধ্যম। কেবল ধর্মীয় জ্ঞান ও বিশ্বাস এইসব প্রচারণার বিষাক্ত প্রভাব মোকাবেলা করতে সক্ষম। ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকার গুরুত্বের আলোকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী প্রচারণাগুলো নস্যাতের আহ্বান জানাতেন। তিনি পশ্চিমা সভ্যতার মোহ থেকে মানুষকে জাগিয়ে তুলতে বলতেন এবং পশ্চিমা সরকারগুলোর সৃষ্ট বিপর্যয়গুলো তুলে ধরারও আহ্বান জানাতেন। একই কারণে তিনি কুরআন ও ইসলামের শিক্ষা এবং ইসলামের লক্ষ্যগুলোর সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করে এর মাধ্যমে বিভিন্ন জাতির কাছে ইসলাম প্রচারের উপর গুরুত্ব দিতেন।
মরহুম ইমাম খমিনী মনে করতেন, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনে ইসলামী জ্ঞান ও দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ হলেই চলবে না, এর পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি অর্জনও জরুরি। খোদাই জ্ঞান ও শিক্ষা যদি মানুষের অন্তরাত্মা, মানসিকতা ও ভাষার মধ্যে কোনো ঔজ্জ্বল্য না আনে, তাহলে তার ইহকাল ও পরকাল দুই বরবাদ হয়ে যাবে। তাই ইমাম খমিনীর দৃষ্টিতে ছাত্র ও যুব সমাজকে খুব গুরুত্ব সহকারে পরিশুদ্ধির সাধনায় লিপ্ত হতে হবে, যাতে তাদের কথা, কাজ ও আচরণে খোদাই রং ফুটে ওঠে। যুব সমাজের কোমলতার কারণে তাদেরকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই। তিনি জানতেন মুসলিম যুব সমাজ জাতির আগামী দিনের ভবিষ্যৎ এবং সম্পদ, একমাত্র তাদেরকে দিয়েই প্রকৃত মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তাদের হাত ও বাহুতে চুমু খেতেন। ইরানের ইসলামী বিপ্লবের বহু বছর আগে এ বিপ্লবের জন্য কর্মী, বাহিনী বা সেনা কোথায়, এমন প্রশ্নের উত্তরে ইমাম বলেছিলেন, তারা এখনো মায়ের কোলে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দশকে এশিয়া, আফ্রিকা ও আরব দেশগুলোতে, বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক, মিশর, লিবিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলোতে ইসলামী জাগরণে যুব সমাজের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 90 থেকে 94 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 90 এবং 91 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
ان الذين كفروا بعد ايمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم واولئك هم الضالون ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে, তারপর অবিশ্বাস বৃদ্ধি করেছে, তাদের ক্ষমা প্রার্থনা কখনো গ্রহণ করা হবে না এবং তারাই বিভ্রান্ত। নিশ্চয়ই যারা তওবা করা ছাড়া অবিশ্বাসী অবস্থায় মারা গেছে, তাদের পক্ষ থেকে পৃথিবী ভরা স্বর্ণ বিনিময় হিসেবে দেয়া হলেও তা নেয়া হবে না। ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং ওদের কোনো সাহায্যকারী থাকবে না।
মানুষ তার পথ নির্বাচনের ব্যাপারে স্বাধীন। তারা বিশ্বাস ও কুফরি বা অবিশ্বাসের মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে পারে। কোনো কোনো মানুষ তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করতে গিয়ে অথবা খেয়ালিপনার বশে কিংবা পরিবেশের চাপে পড়ে ঈমান আনে, কিন্তু তাদের ঈমান সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় বলে তারা খুব সহজেই ঈমান হারিয়ে ফেলে, পুনরায় অবাধ্যতা বা কুফরিতে লিপ্ত হয়। এমনকি কুফরির ক্ষেত্রে তারা অন্যান্য কাফেরদের চেয়েও অগ্রণী হয়। এসব মানুষ বিভ্রান্তির এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা এতে অভ্যস্ত হয়ে পড়ে এবং সুপথে ফিরে আসার কোনো উপায় খুঁজে পায় না। মৃত্যুর ভয় অথবা মুসলমানদের বিজয় ছাড়া অন্য কিছুই তাদেরকে অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী করে না। আর এটা স্বাভাবিক যে ভয় পেয়ে অথবা জীবন রক্ষার খাতিরে ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই এবং এ ধরনের ক্ষমা প্রার্থনা গ্রহণ করা হবে না, কারণ মনের দিক থেকে অনুতপ্ত হওয়া ছাড়া ভয় অথবা মৃত্যুর মতো বাহ্যিক চাপের মুখে ক্ষমা প্রার্থনাকে প্রকৃত ক্ষমা প্রার্থনা বলা যায় না। তাই শুধু মৌখিক ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ধন সম্পদ দিয়েও কেয়ামতের দিন ধর্মত্যাগীরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না, কোনো সাহায্যকারী বা বন্ধুও তাদেরকে দোজকের আগুন থেকে বাঁচাতে পারবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত ইমানের চেয়ে ইমান রক্ষা করা ও বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইমান থাকা সত্ত্বেও পরবর্তীতে বহু মানুষ কাফের হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ তওবা বা ক্ষমা গ্রহণ করেন, কিন্তু কেউ কেউ অবাধ্যতা ও কুফরির উপর অটল থেকে তওবার সুযোগ থেকেও বঞ্চিত হয়। তৃতীয়ত, আমরা আমাদের বর্তমান অবস্থা নিয়ে যেন সন্তুষ্ট না থাকি, কারণ যে কোনো মুমিন কাফের হয়ে মারা যাবার পর বিপদে পড়তে পারেন। এবারে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করতে পারবে না। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন।
আরবিতে বের শব্দটির অর্থ সব ধরনের পূর্ণ বা সৎ কাজ, সৎ চিন্তাও এর অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ, জিহাদ ও অঙ্গীকার পূর্ণ করার ক্ষেত্রেও বের শব্দটি ব্যবহার করা হয়েছে। এই আয়াতে বের বা সৎ কাজের অন্যতম দৃষ্টান্ত হিসেবে আল্লাহর পথে নিজের প্রিয় জিনিস দান করার কথা বলা হয়েছে। মানুষ যা নিজে ভালোবাসে না বা যে জিনিস মানুষের দরকার নেই তা মানুষকে দান করলে পূর্ণ হবে না। খাতুনের জান্নাত নবীনন্দিনী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিয়ের রাতে এক অভাবগ্রস্ত ব্যক্তি তার কাছে একটি পুরনো জামা চাইলে তিনি তার নতুন বিয়ের পোশাকই অভাবগ্রস্তকে দান করেছিলেন। এ থেকে বোঝা যায় দরিদ্র ব্যক্তিরা তীব্র অভাবের কারণে খুব তুচ্ছ জিনিস পেয়েও খুশি হতে পারে, কিন্তু তাদেরকে এমন জিনিসই দেওয়া উচিত যা আমরা নিজেদের জন্যও ভালোবাসি। অবশ্য ইনফাক বা দান শব্দের অর্থ ব্যাপক, যে কোনো ধরনের দান খয়রাত, সুদবিহীন ঋণ, ওয়াকফ ও নাজর এনকাফের কিছু দৃষ্টান্ত।
এবারে এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো একে একে তুলে ধরছি। প্রথমত, ইসলামের দৃষ্টিতে শুধু নামাজ ও ইবাদতই পূর্ণ কাজ নয়, অভাবগ্রস্তদের সাহায্য করা এবং সমাজের অর্থনৈতিক শূন্যতা পূরণও মুমিনের কর্তব্য। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের দানকে লক্ষ্য করছেন, তাই সবচেয়ে ভালো কিছুই দান করা উচিত এবং দানের পরিমাণ ও বৈচিত্র্যের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। তৃতীয়ত, বের বা পুণ্য কাজের মধ্যে আল্লাহর পথে শাহাদাতের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ মানুষের সবচেয়ে প্রিয় পুঁজি হল জীবন বা প্রাণ। চতুর্থত, ইনফাক বা দানের ক্ষেত্রে পরিমাণের চেয়েও গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ, তাই পরিমাণে কম হলেও ভালো জিনিস দান করা উচিত। পঞ্চমত, ইসলামের দানের উদ্দেশ্য শুধু ক্ষুধার্তের ক্ষুধা মেটানো নয়, দাতার উন্নয়নও এর অন্যতম উদ্দেশ্য। প্রিয় বস্তুর প্রতি অন্তরের মায়ার বাঁধন ছিন্ন করা দানশীলতার মনোভাবকে বৃদ্ধি করে এবং এর ফলে ত্যাগের চেতনাও বৃদ্ধি পায়। এবারে সূরা আলে ইমরানের 93 ও 94 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون
তাওরাত অবতীর্ণ হবার আগে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তথা বনি ইসরায়েলীরা নিজেদের জন্য যা অবৈধ করেছিল তা ছাড়া সব ধরনের খাবার ইসরায়েলের বংশধরদের জন্যে হালাল ছিল। হে নবী, আপনি মদিনার ইহুদিদের বলুন, যদি সত্যবাদী হয়ে থাকো তবে তাওরাত এনে পড়ে দেখো, এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে তারাই অত্যাচারী বা সীমা লঙ্ঘনকারী।
মদিনার ইহুদিরা ইসলামের নবীর কাছে যেসব আপত্তি তুলে ধরেছিল তার মধ্যে অন্যতম আপত্তি ছিল ইসলামের শরিয়ত বা আইন হযরত ঈসা আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের শরিয়তের বিরোধী। উদাহরণ হিসেবে তারা বলত, পূর্ববর্তী নবীদের শরিয়ত বা বিধানে উটের গোশত ও দুধ খাওয়া হারাম ছিল, অথচ ইসলাম ধর্মের বিধানে তা হালাল করা হয়েছে। এই আয়াতে ইহুদিদের এই আপত্তির জবাবে বলা হয়েছে, মুসা নবীর যুগেও উটের দুধ ও গোশত হালাল ছিল, শুধু হযরত ইয়াকুব আলাইহিসসালাম শারীরিক সমস্যার কারণে উটের দুধ ও গোশত খেতেন না, কিন্তু ইহুদিরা ইয়াকুব নবীর এই ব্যক্তিগত অভ্যাসকে শরীয়তের বিধান বলে ভুল ধারণা করে। আসলে এটা ছিল ইয়াকুব আলাইহিসসালামের ব্যক্তিগত পদক্ষেপ, আল্লাহর বিধানের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। এই আয়াতে ইহুদিদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, মুসা নবীর শরিয়াত বা আইনের উৎস হল তাওরাত, তোমাদের শোনা কথা ও বক্তব্য নয়। যদি তাওরাতে কোনো কিছু হারাম বা অবৈধ বলে উল্লেখ করা হয় সেটি হারাম। তাওরাত কিতাবে যা অবৈধ নয় তাকে আল্লাহর পক্ষ থেকে অবৈধ বলার অধিকার কারো নেই।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করা যাবে না, এবং আল্লাহ যা হারাম করেছেন তাকেও হালাল করা যাবে না। ধর্মে যাকে হালাল বা হারাম করা হয়েছে শুধু তাই নির্ভরযোগ্য, মানুষের কথা ও কোনো সমাজের প্রথা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, কোনো খাদ্যদ্রব্যের হালাল হবার ব্যাপারে যুক্তি দেখাতে হবে, নতুন খাদ্যদ্রব্য হালাল হারামের ব্যাপারে এটাই মূলনীতি। তৃতীয়ত, নিজের ব্যক্তিগত চিন্তাধারাকে ধর্মের বিধান বলে চালিয়ে দেয়া ধর্ম ধর্মীয় নেতা আল্লাহ ও জনগণের বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ। সবশেষে আমাদের প্রার্থনা, হে আল্লাহ, আমরা যেন সৎ কাজ করতে পারি ও বঞ্চিতদের দান করতে পারি, এবং ধর্ম মেনে চলার ক্ষেত্রে অভ্যাস ও সামাজিক রীতির অনুসারী না হয়ে আমরা যেন আসমানি কিতাবের অনুসারী হই। এই প্রার্থনা আল্লাহর দরবারে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজ আমরা বিশিষ্ট ইরানি সুফি সাধক ও হাদিস বিশারদ আবু সাইদ আবুল খায়ের জীবন সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন।
ইরানের ইসলামী সুফিবাদ বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির এক অন্যতম গৌরবময় অধ্যায়। ইরানের আধ্যাত্মিক সুফি সাধকদের অবদানের ক্ষেত্রে বিশ্ব বিস্তৃত। ইরানি আরেফ ও সুফিবৃন্দ ইসলামের আধ্যাত্মিক এই ধারার উন্নয়ন এবং বিকাশে অনন্য অবদান রেখেছেন। এমনকি ফার্সি সাহিত্য ইরানি সুফিবাদীদের কাছে চিরঋণী। ফার্সি সাহিত্য থেকে সুফিবাদীদের অবদান বাদ দিলে তা হয়ে পড়বে খুবই সংকীর্ণ ও সীমাবদ্ধ। এরফানি ও সুফিবাদী ভাবধারার ফার্সি সাহিত্য এই ভাষা সাহিত্য অঙ্গনকে করেছে সুবিস্তৃত ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ। আধ্যাত্মিকতার আকাশের কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার কথা স্মরণ করতে গেলেই স্মরণে আসবে ইরানি সুফি তারকাদের নাম, এবং তাঁদের নামকে এই ধারা থেকে বাদ দিতে গেলে তেমন উল্লেখযোগ্য নামই আর বাকি থাকবে না। সুফি জগতের শীর্ষস্থানীয় কয়েকজন ইরানি তারকার নাম স্মরণ করতে গেলে মনসুর হাল্লাজ, শিবলি ও জুনাইদ এবং বায়েজিদ খারাক্কানি ও আবু সাইদ আবুল খায়েরের নাম সবার আগে মনে পড়বে। এই মহান সুফিদের মধ্যে প্রথম তিনজন বসবাস করতেন ইরাক অঞ্চলে, আর শেষোক্ত তিনজন বসবাস করতেন প্রাচীন ইরানের বৃহত্তর খোরাসান অঞ্চলে।
ইরানি সুফি সাধক ও হাদিস বিশারদ আবু সাইদ আবুল খায়েরের হিজরি পঞ্চম শতকের শুরুর দিকে বৃহত্তর খোরাসানে বসবাস করতেন। তার জন্ম হয়েছিল হিজরি 357 সাল মোতাবেক খ্রিস্টীয় 967 সনে বৃহত্তর খোরাসানের মেইহানে নামক পল্লীতে। তিনি এখানেই মারা যান 81 বা মতান্তরে 83 বছর বয়সে, গাজনফি সুলতানের শাসনাধীন। তুর্কি এই শাসকদের রাজধানী ছিল গজনি। গজনি সুলতানদের সাম্রাজ্য পশ্চিম ইরান থেকে ভারতের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আবু সাইদ আবুল খায়েরের জীবনের শেষের দিকে খোরাসান সালজুক তুর্কিদের শাসনাধীন চলে আসে।
আবু সাইদ আবুল খায়েরের বাবা ছিলেন সুগন্ধি দ্রব্যের ব্যবসায়ী এবং একজন সুফি সাধক। সুফিদের সঙ্গে ছিল তার চলাফেরা ও ওঠা বসা, তাই শৈশবে ও কৈশোরে সুফিদের মজলিসে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন আবু সাইদ। ফলে বাবা ও বন্ধুদের কাছ থেকে আধ্যাত্মিক পথ পরিক্রমার ছাত্র হবার প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন তিনি। শৈশবেই আবু সাইদ ছিলেন অসাধারণ মেধা ও অনুভূতির অধিকারী। নিজ জন্মভূমিতেই প্রাথমিক শিক্ষা লাভের পর ধর্ম এবং আরবি ও ফার্সি সাহিত্য বিষয়ে পড়াশোনার জন্য সারাক্সে যান আবু সাইদ। এখানে তিনি ইসলামী আইন, তাফসির ও হাদিস বিষয়েও বিশেষজ্ঞ তথা আরিফদের কাছ থেকে এক্ষেত্রে উপকৃত হন। ইরফান বা ইসলামী আধ্যাত্মিক রহস্যের দিকে তাঁর ছিল পারিবারিক, ঐতিহ্যগত ও প্রকৃতিগত ধর্মীয় শিক্ষকদের উৎসাহে সৃষ্ট প্রবল ঝোঁক। ফলে আবু সাইদ মাঝে মধ্যে প্রচলিত পড়াশোনা ছেড়ে দিয়ে নির্জনে সুফি সাধনায় মশগুল হতেন, আর এ যুগেই আবু সাইদ ওয়াজ নসিহত করেছেন এবং বহু ছাত্রকে প্রশিক্ষণ দিয়েছেন।
আবু সাইদ আবুল খায়ের তার ধর্মীয় বক্তৃতা আলোচনায় নিজের এবং অতীতের কবিদের কবিতা ব্যবহার করতেন, ফলে তার আলোচনা হয়ে উঠত আকর্ষণীয় ও প্রাণবন্ত। তিনি নিজে 1500 বেশি কবিতার পঙ্ক্তি ব্যবহার করেছিলেন তার আলোচনা সভায়। এসব পঙ্ক্তির একটা বড় অংশ ছিল অতীতের কবিদের লেখা। চতুষ্পদী কবিতা কিংবা লোকগীতি থেকে নেওয়া এসব পঙ্ক্তি তার মুখস্থ ছিল। আবু সাইদ তার বক্তব্যের ব্যাখ্যায় ব্যবহার করতেন এসব রসালো ও সমষ্টি পঙ্ক্তি। গবেষক ও বিশেষজ্ঞদের মতে ইরানি আরেফদের মধ্যে প্রথম কবি ছিলেন আবু সাইদ। অন্য কথায় তিনি ছিলেন প্রথম ইরানি আরেফ বা ধর্মীয় রহস্যবিদ, যিনি তার চিন্তাধারাকে করেছিলেন কবিতার পোশাকে অলঙ্কৃত ও সুসজ্জিত। এদিক থেকে তিনি ছিলেন বিশিষ্ট সুফি সাধক ও মরমী কবি ফরিদ উদ্দিন আক্তার এবং সানাইর পূর্বসূরি।
আবু সাইদ আবুল খায়রের নিজস্ব কবিতা চিহ্নিত করা বেশ দুঃসাধ্য, কারণ তাঁর রচিত কবিতার সংখ্যা খুবই কম বলে মনে করেন গবেষকরা। কোনো কোনো গবেষক মনে করেন আবু সাইদের লেখা কবিতাগুলোর বেশিরভাগই রুবাই বা চারপদী কবিতা, আর এদিক থেকেও তারা আবু সাইদকে ইরানের অন্যতম বড় কবি বলে মনে করেন। তারা আবু সাইদকে ফার্সি ভাষায় ইরফানি কবিতার জনক বলেও উল্লেখ করেন। কেউ কেউ বলেন আবু সাইদ যতটা না কবি তার চেয়েও বেশি মাত্রায় ছিলেন কবিতার প্রেমিক। তিনি যেন কবিতার সঙ্গেই জীবনযাপন করতেন। 5 বছর বয়স থেকেই আবু সাইদ ছিলেন কবিতা প্রেমিক। তার এই প্রেম মৃত্যু পর্যন্ত বজায় ছিল।
আবু সাইদ আবুল খায়ের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের প্রবল অনুরাগী ছিলেন। তার বক্তব্য, চিন্তাধারা ও জীবনী সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় আশরার আওতাহিদ বা একত্ববাদের রহস্য নামক গ্রন্থে। বইটি লিখেছেন আবু সাইদের মৃত্যুর পর তার নাতি মোহাম্মদ ইবনে মুনাওয়ার। আবু সাইদের আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক পন্থায় অর্জিত জ্ঞান সম্পর্কে চমৎকার বক্তব্য করেছেন বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক ইবনে সিনা। তিনি আবু সাইদ আবুল খায়রের সমসাময়িক ছিলেন। কথিত আছে, আবু সাইদ আবুল খায়ের ও ইবনে সিনা 3 দিবারাত্রি একসঙ্গে ছিলেন। তারা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতেন। এরপর তারা পরস্পর বিচ্ছিন্ন হলে ইবনে সিনাকে প্রশ্ন করা হল, আবু সাইদকে কেমন দেখলেন? উত্তর দিলেন, যা আমরা জানি ও বুঝি উনি তা দেখেন। আবু সাইদকে প্রশ্ন করা হল, আবু আলীকে কেমন দেখলেন? তিনি বললেন, যেখানে আমরা পৌঁছেছি এ অন্ধ লাঠি নিয়ে আমাদের পেছনে পেছনে আসছে।
সংযম সাধক আবু সাইদ অদৃশ্যের খবর জানতে পারতেন। তিনি নিজ ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার সময় তাদের মনের কথা ও চিন্তা বলে দিতেন। খোদা প্রেমের পথিকদের প্রাথমিক দিক নির্দেশনার 10টি মূলনীতির কথা বলে গেছেন আবু সাইদ। এগুলো বাছাই করা হয়েছে খোদা প্রেমের সাধনার 18টি নীতিমালা থেকে, যা তিনি যৌবনেই অনুসরণ করেছেন। এসবের মধ্যে রয়েছে দরিদ্র ও নিঃস্ব বা দুর্বলদের জন্য নিজ ঘরের দরজা খোলা রাখা, অবসর সময়ে ধর্মীয় বিধিবিধান শেখা, জহদ বা সংযম সাধনা ও জনসেবা ইত্যাদি। তো শ্রোতা বন্ধুরা, পারস্যের প্রতিভা ও বিশ্বের গর্ব বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইরানি সুফি সাধক ও হাদিস বিশারদ আবু সাইদ আবুল খায়রের জন্ম হয়েছিল হিজরি 1957 সাল মোতাবেক খ্রিস্টীয় 967 সনে বৃহত্তর খোরাসানের মেহানের নামক পল্লীতে।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আন্তর্জাতিক আইনে সংখ্যালঘুদের অধিকার এবং সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। এ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার হরণকারীদের বিচারেরও ব্যবস্থা রয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া বা তাদের অধিকার সংরক্ষণ বিষয়ে প্রথম ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 1992 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় যেখানে জাতিগত, ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘুদের অধিকার ও তাদের পরিচিতির প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়। এই ঘোষণাপত্রে বলা হয় তিনটি ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। প্রথমত, নিজস্ব বিশ্বাস বা সাংস্কৃতিক পরিচয়ে জীবনযাপনের অধিকার। দ্বিতীয়ত, নিজেদের ধর্মপ্রচার ও তা মেনে চলার অধিকার। এবং তৃতীয়ত, সংখ্যালঘুদের ভাষার অধিকার বজায় থাকবে।
নিজস্ব ধর্মবিশ্বাস ও সংস্কৃতিকে অনুসরণ করে জীবনযাপন করা সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘে বর্ণবৈষম্য বিরোধী কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক অধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক থ্রনবেরি বলেছেন, কোথাও ভাষার কারণে, কোথাও ধর্মীয় কারণে, কোথাও জাতিগত কারণে মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে প্রায় সব সমাজে কোনো না কোনো দিক থেকে সংখ্যালঘুদের বসবাস রয়েছে। বেশিরভাগ সমাজে সাংস্কৃতিক বৈচিত্র্য বা ভিন্নতাও রয়েছে।
ইসলাম ধর্ম কোনো ধরনের বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করে না। ইসলাম ধর্মের মূল সূতিকাগার সৌদি আরবে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার বা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরে বলা যায়, সৌদি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। সৌদি আরবের শাসন ক্ষমতায় রয়েছে ওয়াহাবিরা, কিন্তু তারা শুধু যে সে দেশের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে তাই নয়, এমনকি ওয়াহাবি বিরোধী হওয়ার কারণে সুন্নি হানাফি মাজহাবের অনেক ধর্মীয় শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত করছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের ধর্মীয় চর্চার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শিয়াদের বিভিন্ন বই, ধর্মীয় শোকগাথা গাওয়া প্রভৃতি নিষিদ্ধ। এমনকি গবেষণামূলক বিভিন্ন বইপত্র সঙ্গে রাখাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ওয়াহাবিরা নিজস্ব শিক্ষা, বিশ্বাস ও সংস্কৃতিকেও শিয়া মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মবিশ্বাস ও শিক্ষা প্রচারের কোনো অনুমতি তো নেই, এমনকি ওয়াহাবিদের নিজস্ব বিশ্বাস ও চিন্তাভাবনাকেও তাদেরকে শিখতে বাধ্য করা হয়, যা কিনা চরম শিয়া বিদ্বেষে পরিপূর্ণ।
সৌদি আরবের শিয়া মুসলমানরা এ কারণে আতঙ্কিত যে এর ফলে তাদের সন্তানরা একদিকে নিজস্ব ধর্মবিশ্বাস ও পরিচিতি জানা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যদিকে তারা ওয়াহাবি চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে। এমনকি সৌদি আরবের অন্তত 50% বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে শিয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো মামলা মোকদ্দমায় আদালতেও শিয়া মুসলমানদের সাক্ষ্য দেওয়ার কোনো অধিকার নেই। ওই দেশটিতে কোনো শিয়া মুসলমান আদালতের বিচারক হতে পারে না। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক অ্যাঙ্গোলা কোডভিলা বলেছেন, সৌদি আরবের শিয়া মুসলমানরা ব্যাপকভাবে জুলুম নির্যাতনের শিকার। ওয়াহাবিরা শিয়াদের ব্যাপারে খুবই স্পর্শকাতর এবং তারা শিয়াদেরকে ইহুদিবাদীদের চাইতেও বিপজ্জনক বলে মনে করে। তিনি বলেন, ওয়াহাবিরা তাদের উগ্র নীতি আদর্শের ভিত্তিতে মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওয়াহাবিরা শিয়া সুন্নি নির্বিশেষে ওয়াহাবি নয় এমন সব মুসলমানকে কাফের মনে করে। তারা অন্য সব মুসলমানদের দীর্ঘদিনের প্রচলিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিকেও শেরিক মনে করে। এসব বন্ধের জন্য তারা উগ্রপন্থার আশ্রয় নিয়েছে।
সৌদি শাসকবর্গ ও উগ্র ওয়াহাবিদের এসব আচরণে সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। সংখ্যালঘু শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। 1927 সালে সাবেক ব্রিটিশ উপনিবেশকদের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের তৎকালীন পদস্থ আলেমরা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা হচ্ছে মোরতাদ এবং কাফের, তাই তাদের শাস্তি হওয়া উচিত। তারা আরও বলেছিলেন, নিজেদের মাজহাব অনুযায়ী শিয়াদের ধর্ম পালনের কোনো অধিকার নেই, এবং যদি তারা বিধিনিষেধ অমান্য করে তাহলে সৌদি আরব থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপর ১৯৯১ সালে সৌদি আরবের এক মুফতি বিন জাবরিন আবারও শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে বলেন, তাদেরকে হত্যা করলে বেআইনি কিছু হবে না।
সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ, সাফওয়া এলাকায় মাত্র 3-4 হোসেনিয়া বা ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি রয়েছে, এবং শিয়া অধ্যুষিত বিশাল ওই এলাকায় নতুন আর কোনো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। শিয়াদের সাফায়াত বা তাওয়াসুল করা সহ বিভিন্ন বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। এ কারণে তারা ইমামবাড়া নির্মাণ, শোকানুষ্ঠানে বিশেষ পোশাক পরিধান করা, এমনকি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালানো বাধা দেয়।
অতি সম্প্রতি সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফের ইমাম হুসাইন মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল নিমর ইমামতি করতেন। এ সংক্রান্ত এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হুসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সৌদি আরবের মানবাধিকার কর্মী আদেল আল সাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সবকিছু ধ্বংস করার মিশন হিসেবে এই মসজিদটি ধ্বংস করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামীতে এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։